الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إشبت الرسالة تفسير نور الإرفان থেকে 72টি মাদানী ফুরু পর্ব 2 আত্তারের দোয়া হে আল্লাহ পাক যে ব্যক্তি এই তাফসিরে নুরুল ইরফান থেকে 72টি মাদানী ফুল পর্ব 2 পুস্তিকাটি পড়ে বা শুনে নেবে তাকে কোরআনে কারিমের বরকত দ্বারা ধন্য করে দাও এবং তাকে তার মা বাবা এবং সন্তান সহ জান্নাতুল ফেরদাউসে তোমার প্রিয় ও সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশিত্ব দান করো আমিন বিজাহি খাতামিন নাবিয়িন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের জবাব। আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কেউ আমার উপর সালাম পাঠায় তখন আল্লাহ পাক আমার রূহ ফিরিয়ে দেন, এমনকি আমি তার সালামের উত্তর প্রদান করি। হাদিসে পাকের ব্যাখ্যা। হযরত মুফতি আহমেদিয়ার খান রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, এখানে রূহ দ্বারা উদ্দেশ্য হল মনোযোগ, সেই প্রাণ নয় যার মাধ্যমে জীবন অবশিষ্ট থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা চিরজীবিত রয়েছেন। এই হাদিসের উদ্দেশ্য এই নয় যে আমি তো এমনিতে নিষ্প্রাণ থাকি, কারো দরুদ পড়ার মাধ্যমে জীবিত হয়ে উত্তর দিয়ে থাকি, কেননা প্রতিটি মুহূর্তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ লক্ষ দরুদ পড়া হয়, ফলে আবশ্যক হয়ে যায় যে প্রতিটি মুহূর্তে লক্ষ বার্তার রূহ বের হতে ও প্রবেশ করতে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মদিনা থেকে গুজরাট যাওয়ার নির্দেশ। মুফাসসিরে কুরআন হযরত মুফতি আহমেদিয়ার খান নইমি রহমাতুল্লাহ তাআলা আলাইহি সাতবার হারামাইন শরীফাইনের জিয়ারত করার সৌভাগ্য লাভ করেন। একবার হজের পর দীর্ঘ সময় মদিনা মুনাওয়ারার আনন্দঘন ও নূরানী পরিবেশে নিজের জীবনের সুন্দর দিনগুলো অতিবাহিত করেন। অন্তরে এই ইচ্ছা জাগল, এমন কোন সুযোগ এসে যেত যে চিরকাল এই পবিত্র ভূমিতে থাকতে পারতাম। মসজিদে নববী শরীফের কাছাকাছি বসবাসকারী এক ব্যক্তির স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত নসিব হলো এবং এই নির্দেশ এলো, আহমেদ ইয়ার খানকে বলো সে যেন গুজরাট চলে যায় এবং তাফসিরের কাজ করে। তার নিকট যখন এই বার্তা পৌঁছানো হলো তখন তিনি অত্যন্ত খুশি হলেন এবং বলতে লাগলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে এই নির্দেশ এসেছে যে গুজরাট যাও, তো এখন গুজরাটই আমার জন্য মদিনা। সত্যিকার আশিক মুফতি আহমেদ ইয়ার খান নইমি রহমাতুল্লাহ তাআলা আলাইহি। হাকিমুল উম্মত প্রকৃত আশিক রাসূল আমলদার আলিম সুফিয়ে বা সফা মুফাসসিরে কুরআন হযরত মুফতি আহমেদ ইয়ার খান রহমাতুল্লাহ তাআলা আলাইহির মোবারক নাম কোনো আশিকের রাসূলের নিকট অপরিচিত নয়। আল্লাহ পাক পৃথিবী জুড়ে মুফতি সাহেব ও তার কিতাব এবং তাফসির গ্রন্থের গ্রহণযোগ্যতা দান করেছেন এবং গ্রহণযোগ্য কেনই বা হবে না, তাফসির লেখার নির্দেশ তো তাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে দেয়া হয়েছে। মুফতি সাহেবের দুটি প্রসিদ্ধ তাফসির হলো, নাম্বার ১ তাফসিরে নুরুল ইরফান, নাম্বার ২ তাফসিরে নৈমি। এর সম্পূর্ণ তাফসির মুফতি সাহেবের নয়, ১১ পারা তাফসির লেখার পর তিনি ইন্তিকাল করেন। মুফতি আহমেদিয়ার খান রহমতুল্লাহ তাআলা আলাইহি তার সময়কার অনেক বড় আলিমে দিন ও মুহাদ্দিস ছিলেন। তার রচনা ও সংকলন পড়লে এমন মনে হয় যেন প্রতিটি লাইনে রাসূল প্রেমের ফোয়ারা বয়ে যাচ্ছে। তাফসিরে কুরআন হোক বা হাদিসের ব্যাখ্যা, মুফতি সাহেব শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতে কোনো সুযোগ হাতছাড়া করেন না। যুক্তিতে প্রভাবিত হওয়াদের যুক্তি আর সাধারণ মুসলমানদেরকে কুরআন ও হাদিস থেকে উদাহরণ দিতেন। যদি লোকেরা সমালোচনা চোখে না দেখে তবে মগ্ন হয়ে যাবে। এই পুস্তিকাটি তার প্রসিদ্ধ তাফসির নুরুল ইরফানের সুন্দর বিষয়বস্তু সম্বলিত। আল্লাহ পাক মুফতি সাহেবের মাজারে রহমত ও নূরের বর্ষণ করুক আর আমাদেরকে তার ফয়েজ দ্বারা ধন্য করুন, আমিন বিজয় খাতামিন নবীগিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা আনআম থেকে অর্জিত 22টি সুন্দর বিষয়। নাম্বার ১, আসমানও সাতটি জমিনও সাতটি, তবে আসমান একে অপরের কাছ থেকে দূরত্বে অবস্থিত আর জমিনের স্তরগুলো একে অপরের সাথে লেগে রয়েছে, যেমন পেঁয়াজের খোসার মতো। তাছাড়া প্রতিটি আসমানের প্রকৃতি ভিন্ন, কোনটি তামার, কোনটি রোপার, কোনটি স্বর্ণের, তবে প্রতিটি জমির প্রকৃতি শুধুই মাটি। এই কারণে কোরআনে কারিমে সব জায়গায় আসমানকে বহুবচন এবং জমিনকে একবচন ইরশাদ করা হয়েছে। অতএব কোরআনি আয়াতের মধ্যে কোনো বৈপরীত্য নেই। মনে রাখবেন, আসমানসমূহ সৃষ্টি হয়েছে দুই দিনে, জমিন সৃষ্টি দুই দিনে এবং জীবজন্তু গাছপালা ইত্যাদি সৃষ্টি দুই দিনে হয়েছে। দিন দ্বারা উদ্দেশ্য হলো এতটুকু সময়, অন্যথায় তখন দিন ছিল না। দিন তো সূর্যের মাধ্যমে হয়, আর তখন সূর্য ছিল না। নাম্বার দুই, কাফেরদের উপর তাদের খারাপ আমল চেপে বসবে, আর মুমিন নিজের কিছু নেক আমলের উপর আরোহণ করবে, কুরবানির পশু বাহন হবে। কাফেরদের নেকি হবে হালকা আর গুনাহ হবে ভারী, মুমিনের নেকি ভারী হবে আর গুনাহ হালকা হবে। পাকস্থলি নষ্ট হলে তবে খাবার বোঝা হয়ে আমাদের উপর চেপে বসে, পাকস্থলি ভালো হলে তবে খাবার হালকা হয়ে নিজে বাহন হয়ে যায়। নাম্বার তিন, সমস্ত আজাবের মধ্যে সবচেয়ে কঠিন আজাব হলো অন্তরের কঠোরতা, যার ফলে নবীর শিক্ষা প্রভাব বিস্তার করে না। এ থেকে বোঝা যায় গুনাহ সত্ত্বেও দুনিয়াবী সুখ স্বাচ্ছন্দ্য লাভ করা আল্লাহ পাকের গজব ও আজাব, কেননা এতে মানুষ আরো বেশি উদাসীন হয়ে গুনাহে লিপ্ত হয়ে যায় এবং কখনো মনে করে যে গুনাহ হয়তো ভালো কিছু, অন্যথায় আমি এই নিয়ামত পেতাম না, এটা কুফরি। এটাও জানা গেল যে নেককার বান্দার উপর কষ্ট আসা আল্লাহ পাকের রহমতের একটি মাধ্যম, কেননা এর ফলে সে নেককার বান্দার মর্যাদা বৃদ্ধি পায়। মুমিন ও কাফেরের মৃত্যুর তিনটি নাম। নাম্বার চার, মুমিনের মৃত্যুর তিনটি নাম রয়েছে। নাম্বার এক কুফাত, অর্থাৎ নিজের কাজ সম্পন্ন করার সময়, এরপর আরাম ও নিয়ামতের সময়। নাম্বার দুই বেসাল, অর্থাৎ প্রিয়জনের সাথে মিলনের মাধ্যম। নাম্বার তিন শাহাদাত, অর্থাৎ আল্লাহ পাকের দরবারে উপস্থিত হওয়ার মাধ্যম। কাফেরের মৃত্যুরও তিনটি নাম রয়েছে, তাদমির অর্থাৎ বিনাশ, নাম্বার দুই ধ্বংস আহলাক না হুম, এবং নাম্বার তিন আখাজ না হুম। অনুরূপভাবে মুমিন জীবনের নাম হলো হায়াতে তৈয়বা, অর্থাৎ পবিত্র জীবন। কাফেরদের জীবনের নাম হলো সংকীর্ণ জীবন। নাম্বার পাঁচ, নেককারদের জন্য সুসংবাদ রয়েছে যে তারা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজা থেকে কখনো প্রত্যাখ্যাত হবে না, না দুনিয়ায় না আখিরাতে। অতএব যারা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য চায় তারা যেন আল্লাহ পাককে স্মরণ করে, এই নির্দেশ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। নাম্বার ছয়, প্রত্যেক নিম্ন ও উচ্চ বিষয় লোহে মাহফুজে লেখা আছে, আর এই লেখার কারণ এই জন্য নয় যে আল্লাহ পাককে নিজের ভুলে যাওয়ার আশঙ্কা ছিল তাই লিখে রেখেছেন, বরং নিজের বিশেষ নৈকট্যশীল বান্দাদের দেখানোর জন্য যাদের দৃষ্টি লাহে মাহফুজে। নাম্বার সাত, পয়গম্বরের অন্তরে সৃষ্টির এমন ভয় কাজ করে না যা তাদেরকে দায়িত্ব পালন থেকে বিরত রাখতে পারে। নাম্বার আট, দুনিয়ার অবস্থান এবং আমাদের এখানে থাকা সাময়িক, আসল গন্তব্য হলো আখিরাত, তাই দুনিয়াকে দারুল ফারা এবং আখিরাতে দারুল খরার স্থায়ী বসবাসের জায়গা বলা হয়। নাম্বার নয়, সুফিয়ায়ে কিরাম রহিমাহুল্লাহ সালাম বর্ণনা করেন, যেভাবে বীজ পানি সাহায্য ছাড়া অঙ্কুরিত হতে পারে না, তেমনি আমাদের আমল কারো কৃপা দৃষ্টি ছাড়া আল্লাহ পাকের দরবারে কবুল হতে পারে না। শয়তানের নিকট আমলের বীজ অনেক ছিল, কিন্তু সেগুলোর নবুয়তের পানি পায়নি, অতএব কবুলিয়াতের ফল আসেনি। নাম্বার দশ, বক্তা ও আলিম এমনভাবে ওয়াজ করবেন না যা দ্বারা মানুষের মাঝে জেদ সৃষ্টি হয়ে যায় এবং ফ্যাসাদ এবং মারামারির পর্যায়ে চলে যায়। যদি কারো ব্যাপারে প্রবল ধারণা হয় যে তাকে উপদেশ দেওয়াটা আরো বেশি অনিষ্টতার কারণ হবে, তবে তাকে উপদেশ দিবেন না। নাম্বার এগারো, তাবলিগ ও মুজিজা ইত্যাদি স্থায়ী পথ নির্দেশক নয়, হিদায়ত আল্লাহ পাকের অনুগ্রহে অর্জিত হয়। এই বিষয়গুলো হিদায়তের উপলক্ষ, অসুস্থতা দূর করার জন্য ওষুধ প্রয়োজন, চিকিৎসা অবশ্যই করতে হবে, কিন্তু ভরসা আল্লাহ পাকের উপর করা উচিত। নাম্বার বারো, জিন ও মানুষ ছাড়া আল্লাহ পাকের সকল সৃষ্টি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত ও অনুসারী। আল্লাহ পাকের ইবাদত গুজার কেউ কাফের নয় এবং কেউ নবীর শত্রু নয়।
নাম্বার তেরো, জ্ঞান ছাড়া দিনী মাসআলার ব্যাপারে বিতর্ক করা বা শুধু বিতর্কের উদ্দেশ্যে মোনাজারা করা শয়তান বা শয়তানি লোকদের কাজ। নাম্বার চোদ্দ, গুনাহগার মুমিন নিজের গুনাহকে ভালো মনে করে না তাই সে মুমিনই থাকে, কিন্তু কাফের তার কুকর্মকে ভালো মনে করে, এতে গর্ব করে, তাই সে মাগফিরাতের উপযুক্ত নয়। নাম্বার পনেরো, দিনী কাজ কঠিন মনে হওয়া, দুনিয়াবী কাজ সহজ অনুভব হওয়া অন্তরের সংকীর্ণতার নিদর্শন, এবং অন্তরের সংকীর্ণতা হল কুফরের উপকরণ জমা হয়ে যাওয়া এবং ইসলামের উপকরণ পাওয়া না যাওয়া। আল্লাহ রক্ষা করুক, মনে রাখবেন এতে এটা আবশ্যক নয় যে মানুষ কুফর করতে বাধ্য, বরং সে যা কুফর ও অবাধ্যতা করে তা নিজের ইচ্ছায় করে, তার অপকর্মের কারণে অন্তরে এই অবস্থার সৃষ্টি হয়, যেমন লোহায় মরিচা ধরে অকেজো হয়ে যায়।
নাম্বার ষোলো, জানাতে সব ধরনের নিরাপত্তা থাকবে, রোগ মৃত্যু কারো বিরোধিতার আশঙ্কা থাকবে না, তাই একে দারুস সালাম অর্থাৎ নিরাপত্তার ঘর বলা হয়। নাম্বার সতেরো, যদি ভালো শাসক চাও তবে ভালো আমল করো। নাম্বার আঠারো, কিয়ামতে হিসাব নিকাশ প্রশ্নোত্তর আল্লাহ পাকের অজ্ঞতার কারণে নয় বরং এই কারণে হবে, যেমন দুনিয়া অপরাধীকে না জানিয়ে শাস্তি দেয়া হয় না, তেমনিভাবে আখিরাতেও বরং অপরাধীকে জানিয়ে স্বীকার করিয়ে আজাব দেওয়া হবে। নাম্বার ১৯, প্রকাশ্যে নেককার থাকা, গোপনে গুনাহ করা তাকওয়া নয় বরং রিয়াকারী। তাকওয়া হলো সর্বাবস্থায় আল্লাহকে ভয় করা। রিয়াকার প্রকাশ্য ফাসিকের চেয়েও বেশি বিপজ্জনক। একটি প্রবচন, তান উজলা মানসানু লা বিগলে কাসাভিক তু সে তু কাগা ভালা জু আন্দার বাহার এক। এটা একটি প্রবাদ বাক্য, তাফসীরে নুরুল ইরফানে এটি শের আকারে লেখা রয়েছে। কিছুটা পরিবর্তন রয়েছে, লুগাত ইত্যাদি থেকে দেখে তা সঠিক করা হয়েছে। অর্থাৎ রিয়াকার বকের মতেই, কেননা তা দেখতে তো পরিষ্কার পরিচ্ছন্ন এবং দেখতে সাদা দেখায়, কিন্তু সবসময় শিকার করার জন্য প্রস্তুত থাকে। রিয়াকার লোকের চেয়ে তো কাক উত্তম, আল্লাহ পাক সঠিক তাকওয়া নসিব করুক। নাম্বার ২২, সুফিয়া কিরাম বলেন, আচরণের অবনতি ইবাদতের অবনতিতে পৌঁছিয়ে দেয়, আর ইবাদতের অবনতি কখনো কখনো আকিদার অবনতির কারণ হয়ে যায়। মুস্তাহাব ত্যাগ করা সুন্নত ত্যাগের আর সুন্নত ত্যাগ করা ফরজ ত্যাগের কারণ। চোরকে প্রথম দরজাতেই থামিয়ে দাও। নাম্বার ২২, আল্লাহর জন্য জীবন হলো তাই যা আল্লাহর কাজে নিবেদিত হয়ে থাকে। বাঁচলে দিনের খেদমত আর আল্লাহর স্মরণে, মরলে তবে আল্লাহর আনুগত্যের মধ্যে। সমস্ত সৃষ্টির মধ্যে সর্বপ্রথম মুমিন হলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জিব্রাইল ও মিকাইল আলাইহিমাসসালাম এর পূর্বেও তিনি আবিদ এবং নবী ছিলেন। সূরা আরাফ থেকে অর্জিত ২১টি সুন্দর বিষয়। নাম্বার ১, রাতের শেষ অংশ আল্লাহ পাকের জিকিরকারীদের জন্য রহমত অবতীর্ণের সময়, উদাসীনদের জন্য আজাব অবতীর্ণের। এজন্যই এই সময় তাহাজ্জুদের নামাজ সর্বোত্তম, যাতে আল্লাহর ক্রোধের আগুন ঠান্ডা হয়ে যায়। নাম্বার ২, আশিক ইলাহি এবং রাসূলের ভালোবাসার পরিমাপ করা যায় না, কারণ এটি এমন আমল যা অন্তরের অনুভূতি। তেমনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের ওজনও হবে না, কারণ কোন পাল্লা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল পরিমাপ করতে পারবে না। যেমনটি দুনিয়ার পাল্লা সমুদ্রের পানি ও বাতাস পরিমাপ করতে পারে না, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এত ভারী হবে যে আমার মতো লাখো গুনাহগারের গুনাহের পাতা অর্থাৎ আমলনামা ইনশাআল্লাহ এর তুলনায় হালকা হয়ে যাবে। নাম্বার ৩, সর্বপ্রথম তকিয়া শয়তান করেছিল, অর্থাৎ মিথ্যা বলা, যে আদম আলাইহিস সালামের প্রতি শত্রুতা পোষণ করে মুখে বন্ধুত্ব প্রকাশ করেছিল। নাম্বার ৪, ভুলকে নিজের বলে মনে করা উচিত এবং নেক কাজ আল্লাহ পাকের পক্ষ থেকে, এটি নবীর সুন্নত। শয়তান নিজের পথভ্রষ্টতাকে আল্লাহর পক্ষ থেকে হয়েছে বলে বলল, যেমন ফাবিমা আগওয়াইতানি, অর্থাৎ তুমি আমাকে পথভ্রষ্ট করে দিয়েছ, সুতরাং সে অভিশপ্ত হলো। নাম্বার ৫, শয়তান বাজিভাবে কাফেরের বন্ধু আর কাফেররা অন্তর থেকে শয়তানের বন্ধু। প্রকৃতপক্ষে শয়তান কাফেরেরও বন্ধু নয়, সে তো মানুষেরই শত্রু। নাম্বার ৬, দোজখের আজাবের মধ্যে একটি আজাব হলো সেখানে পরস্পরের মাঝে অনৈক্য থাকবে, যেমনটি জান্নাতের সওয়াব সমূহের মধ্যে একটি সওয়াব হলো সেখানে ঐক্য ও ভালোবাসা থাকবে। দুনিয়ায় যেই মুমিনের ঘরে ঐক্য রয়েছে সেটা জান্নাতি ঘর। নাম্বার ৭, মূর্খদের অভদ্রতা সহ্য করা আম্বিয়ায়ে কিরামের সুন্নত। নাম্বার ৮, দুনিয়ার দুঃখ কষ্ট ও শান্তি পরীক্ষা স্বরূপ, দুঃখে ধৈর্যশীল সুখে কৃতজ্ঞ থাকা উচিত। নাম্বার ৯, বিপদে আল্লাহর দিকে প্রত্যাবর্তন না করা, একে ঐক্যমতের মধ্যে মনে করা উদাসীন জাতির লক্ষণ। সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান সকল প্রকার অসুস্থতার ক্ষেত্রে মনে করতেন যে কোনো ভুলের কারণে এই কষ্ট এলো, এবং সকল প্রকার নিয়ামতে ভয় করতেন যে এই নিয়ামত আল্লাহ পাকের আজাব যেন না হয়। জাগ্রত অন্তরে এটাই লক্ষণ হয়ে থাকে, আল্লাহ পাক আমাদেরকে নসিব করুক। নাম্বার ১০, আল্লাহর আজাব প্রায় উদাসীনতার সময় আসে, এবং উদাসীনতা অধিকাংশ সময় রাতের শেষ ভাগে বা দুপুরের সময় হয়ে থাকে। নাম্বার ১১, প্রকৃত মুমিনের পরিচয় হল কাফেররা তার প্রতি অসন্তুষ্ট হবে। কাফেরের অসন্তুষ্টি ইমানের দৃঢ়তার দলিল, যার উপর কাফেরও সন্তুষ্ট এবং মুসলমানও সন্তুষ্ট, সে মুনাফিক। নাম্বার ১২, অহংকার হল ওই আগুন যা অন্তরের সকল যোগ্যতাকে পুড়িয়ে ধ্বংস করে দেয়, বিশেষ করে যখন আল্লাহ পাকের প্রিয় ভাজনদের তুলনায় অহংকার হয়। নাম্বার ১৩, আল্লাহ পাক উম্মতে মুহাম্মদের নেক আমল তো পূর্ববর্তী উম্মতদের জানিয়েছেন, কিন্তু তাদের গুনাহ প্রকাশ করেনি, কারণ এই উম্মত যদিও গুনাহগার তবে মাহবুবের উম্মত। নাম্বার ১৪, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান কথায় কাজে সব দিক দিয়ে আবশ্যক, বরং ইমানের অংশ। আর যেই সম্মান হারাম নয় তা করবেন, দলিলের প্রয়োজন নেই, সেজদা করবেন না, অবশিষ্ট সকল প্রকার সম্মান করুন। নাম্বার ১৫, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ মানে হলো বিনা প্রশ্নে তার আনুগত্য করা, নিজেকে তার হাতে এমনভাবে সমর্পণ করা যেন মৃত ব্যক্তি গোসল করার সময় গোসলকারীর হাতে থাকে। নাম্বার ১৬, গুনাহের ভয়াবহতায় আল্লাহ প্রদত্ত নিয়ামতসমূহ ছিনিয়ে নেওয়া হয়। নাম্বার ১৭, সম্মানিত শহরে বসবাস করাও আল্লাহ পাকের একটি নিয়ামত, মদিনাবাসীরা সৌভাগ্যবান কারণ মাহবুবের শহরে বাস করে।
নম্বর ১৮, যে জিহ্বা আল্লাহর প্রশংসা ও প্রিয় নবীর নাক পড়ে না তার নির্বাক, যে কান আল্লাহর বাণী শোনে না তা বধির, যে চোখ আল্লাহর নিদর্শন দেখে না তা অন্ধ, কারণ তাদের সৃষ্টির উদ্দেশ্য পূরণ করে না। নম্বর ১৯, যেন মানুষের মধ্যে হেদায়েতপ্রাপ্ত কম আর পথভ্রষ্ট বেশি। নম্বর ২০, মানুষ যদি সঠিক পথে থাকে তবে ফেরেশতাদের চেয়েও উত্তম হতে পারে, আর যদি বিপথে চলে যায় তবে পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে যায়, কারণ পশুরা তো তাদের ভালো মন্দ বুঝে কিন্তু এই মানুষ তা বুঝে না। কুকুর গন্ধ শুকে মুখ দিয়ে থাকে কিন্তু এই মানুষ কোনো যাচাই বাছাই করা ছাড়া হালাল হারাম সব খায়। নম্বর ২১, যেমন নামাজ রোজা ইত্যাদি ইবাদত আদায় করা উচিত, তেমনি পৃথিবীর সকল বস্তুসমূহ নিয়ে চিন্তা ভাবনাও করা উচিত যে এর মাধ্যমে আল্লাহর মারিফাত অর্থাৎ আল্লাহর পরিচয় নসিব হয়। সূরা আনফাল থেকে অর্জিত ৬টি সুন্দর বিষয়। নাম্বার ১, কোরআন খুশু খুদু অর্থাৎ বিনয় ও একাগ্রতা এবং পূর্ণ মনোযোগ সহকারে পড়া উচিত। মুমিনের জন্য এই পৃথিবীতে আল্লাহকে ভয় করা ভবিষ্যতে নির্ভীকতার মাধ্যম। নাম্বার ২, আল্লাহ পাকের অনুগ্রহে মুমিনের অন্তরে কাফেরের ভয় আসে না, বরং কাফেরের অন্তর মুমিনের গাম্ভীর্যে ভীত থাকে। ইমান হলো মুমিনের বড় হাতিয়ার। নাম্বার ৩, আল্লাহ পাক মুমিনকে এমন অন্তর্দৃষ্টি দান করেন যে সে একনিষ্ঠ ও মুনাফিককে চিনতে পারে। তাহলে এটা কিভাবে হতে পারে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের চিনতে পারবেন না? একইভাবে মুমিন ইমানের নূর দ্বারা সত্য ও মিথ্যার পার্থক্য নির্ণয় করতে পারে। মুমিনের অন্তর স্বভাবগতভাবে বাতিলকে ঘৃণা করে আর হকের প্রতি আকৃষ্ট হয়ে থাকে। নাম্বার ৪, তাকওয়ার ৪টি স্তর রয়েছে, অতএব বেলায়েতেরও স্তর ৪টি। নাম্বার ১, কুফর থেকে বেঁচে থাকা। নাম্বার ২, গুনাহ থেকে বেঁচে থাকা। নাম্বার ৩, সন্দেহজনক বিষয় ও বিভ্রান্তি থেকে বেঁচে থাকা। নাম্বার ৪, গায়রুল্লাহ থেকে বেঁচে থাকা। নাম্বার ৩, সন্দেহজনক বিষয় ও বিভ্রান্তি থেকে বেঁচে থাকা। নাম্বার ৪, গায়রুল্লাহ থেকে বেঁচে থাকা। গায়রুল্লাহ হলো যা আল্লাহ পাক থেকে উদাসীন করে দেয়। যদি নামাজ ও অন্যান্য ইবাদত রিয়া অর্থাৎ লোক দেখানোর জন্য হয় তবে তা গায়রুল্লাহ, আর যদি খাওয়া আল্লাহর জন্য হয় তবে তা গায়র তথা অন্য কারোর জন্য নয়। নাম্বার ৫, তালি বাজানো শীষ দেয়া কাফেরদের কাজ। নাম্বার ৬, আল্লাহ তো সকলের কথাই শুনেন কিন্তু সকলের কথা গ্রহণ করেন না, গ্রহণ করেন কেবল তাদের যারা তার আদেশ মানে। সূরা তওবা থেকে অর্জিত ২৩টি অসাধারণ বিষয়। নাম্বার ১, মসজিদ পূর্ণ করার আগ্রহ ইমানের লক্ষণ। অনুরূপভাবে মসজিদের প্রতি ঘৃণা বা মসজিদ ধ্বংস করার প্রবণতা কুফরের লক্ষণ। নাম্বার ২, রমজানে খতম তারাবির সময় মসজিদে আলোকসজ্জা করা অনেক সওয়াবের কাজ, কারণ এটিও মসজিদ পূর্ণ করার অন্তর্ভুক্ত। মসজিদে নববীতে সর্বপ্রথম উন্নত মানের গালিচা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছিয়েছিলেন। এর পূর্বে শুধুমাত্র পাথরের টুকরা ছিল। এর আলিশান বিল্ডিং সর্বপ্রথম নির্মাণ করেছিলেন হযরত উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এতে সর্বপ্রথম প্রদীপ জ্বালিয়েছিলেন হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর ফারুকের আমলে রমজানের তারাবির সময় তিনি আলোকসজ্জা করেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবর আলোকিত করার জন্য দোয়া করেছিলেন যে আল্লাহ পাক আপনার কবরকে আলোকিত করুক। সাহাবী রসুল হযরত ধিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আলোকসজ্জা করতেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম বাইতুল মুকদ্দাসে এমন আলোকসজ্জা করতেন যে কয়েক মাইল দূর পর্যন্ত এর আলোয় মহিলারা চরকা ঘুরিয়ে নিত। হযরত সুলাইমান আলাইহিসসালাম বাইতুল মুকদ্দাসে লাল গন্ধকের আলোকসজ্জা করতেন যার আলো ১২ বর্গ মাইল পর্যন্ত ছড়িয়ে যেত এবং এখানে সোনা রূপা দিয়ে সজ্জিত করেন। মহান মনীষীরা আল্লাহ পাকের প্রিয় ভাজন ছিলেন। নাম্বার ৩, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ আল্লাহরই কাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ, এজন্য তার নাম বশীর অর্থাৎ সুসংবাদ প্রদানকারী। নাম্বার ৪, কিয়ামতের দিন ক্ষমা ও জান্নাতের নিয়ামত শুধুমাত্র নিজের আমলের ফলস্বরূপ নয় বরং আল্লাহ পাকের অনুগ্রহের ফলস্বরূপ। নেক আমল তো তার অনুগ্রহ পাওয়ার মাধ্যম। নাম্বার ৫, আল্লাহ পাকের সন্তুষ্টি সমস্ত নিয়ামতের মধ্যে উত্তম নিয়ামত। আল্লাহ আমাদের সকলকে নসিব করুক। শানে সিদ্দিকী। নাম্বার ৬, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহাবী হওয়ার বিষয়টা অকাট্য কুরআনি ঈমান, অতএব তা অস্বীকার করা কুফর। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কিরামের মধ্যে সবচেয়ে বড়, কারণ আল্লাহ পাক তাকে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় বলে আখ্যায়িত করেছেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের জায় নামাজে ইমামতি বানিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর খিলাফত খিলাফত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ পাক তাকে দ্বিতীয় বানিয়েছেন, তো তাকে তৃতীয় বা চতুর্থকে বানাতে পারেন। তিনি তো কবরেরও দ্বিতীয়, হাসরেরও দ্বিতীয় থাকবেন। নাম্বার আট, আল্লাহর পথে কষ্ট থেকে রক্ষা পাওয়া ক্ষতি আর কষ্ট সহ্য করা উপকারী। যারা আল্লাহ পাকের পথে বেশি খরচ করে তারা লোভে রয়েছে, আর যারা কম খরচ করে তারা ক্ষতির মধ্যে রয়েছে। সেখানকার ব্যাপার এখনকার বিপরীত। নাম্বার নয়, অলসভাবে নামাজ পড়া মুনাফিকদের পদ্ধতি। এটা থেকে অনেক ফিকি মশালা অর্থাৎ শরীর মশালা বের করা যেতে পারে। সংকটকালীন সময়ে নামাজ পড়া, জামাত বিহীন নামাজ পড়ার অভ্যস্ত হয়ে যাওয়া, খালি মাথায় নামাজ পড়া, বোতাম খোলা রেখে বা আস্তিন তুলে নামাজ পড়া মাকরুহ, কারণ এগুলো অলসতার লক্ষণ। নাম্বার দশ, যে সম্পদ সন্তান আল্লাহ পাকের স্মরণ থেকে উদাসীন করে তা আল্লাহ পাকের আজাব। আল্লাহ পাক আমাদেরকে এটা থেকে হেফাজত করুক। নাম্বার ১১, ধনীদের প্রাণ কঠিন যন্ত্রণার মধ্য দিয়ে বের হয়ে যায় এবং তাদের দ্বিগুণ কষ্ট হয় দুনিয়া থেকে যাওয়ার আর সম্পদ ছাড়ার। মুমিনের প্রাণ সহজে বের হয় কারণ তারা এটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাতের মাধ্যম মনে করেন। এজন্য তাদের মৃত্যুকে উরুজ বলা হয়, অর্থাৎ বিয়ে এবং বরের সাথে সাক্ষাতের দিন। মৃত্যু একটি রেলগাড়ি অর্থাৎ ট্রেন যা অপরাধীকে ফাঁসির স্থানে এবং বরকে বিয়ের স্থানে পৌঁছে দেয়। মুমিনের জন্য মৃত্যু সাক্ষাতের দিন, কাফেরের জন্য ছুটে যাওয়ার দিন। নাম্বার ১২, জান্নাতের নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহ পাক জান্নাতবাসীদের প্রতি সন্তুষ্ট হবেন, কখনো তাদের উপর অসন্তুষ্ট হবেন না। প্রিয়জনের সন্তুষ্টি প্রেমিকের জন্য একটি বড় নিয়ামত। মনে রাখবেন, আল্লাহ পাকের সন্তুষ্টি এবং আল্লাহ পাকের দিদার কোনো আমলের প্রতিদান হবে না, এটি আল্লাহ পাকের বিশেষ দান হবে। দুনিয়া আল্লাহ পাকের সন্তুষ্ট হওয়ার নিদর্শন হল তার প্রতি আল্লাহ পাকের নেক বান্দারা সন্তুষ্ট হবে এবং তার নেক আমলের তৌফিক অর্জিত হবে। যখন আল্লাহ পাক কার উপর সন্তুষ্ট হন তখন ফেরেশতাদের মাঝে ঘোষণা হয় যে আমি তার প্রতি সন্তুষ্ট, তোমরাও তার প্রতি সন্তুষ্ট হয়ে যাও এবং পৃথিবীর সকল মানুষের হৃদয়ে তার প্রতি ভালোবাসার সৃষ্টি হয়ে যায়। বুজুর্গানের দিনদের প্রতি হৃদয়ের আকর্ষণ তাদের আল্লাহ পাকের প্রিয় বান্দা হওয়ারই লক্ষণ। নাম্বার ১৩, আল্লাহ পাকের একটু সন্তুষ্টি পাওয়া বড় সফলতা, আল্লাহ আপন অনুগ্রহ দ্বারা নসিব করুন। নাম্বার ১৪, যেই ব্যক্তির গুনাহকে সহজ করা হয় এবং নেক কাজকে ভারী বুঝে নাও তার অন্তরে নিফাক অর্থাৎ মুনাফিকি রয়েছে, আল্লাহ পাক আমাদের রক্ষা করুন। নাম্বার ১৫, মৃত ব্যক্তির কাফনে বা কবরে বরকতময় বস্তু রাখা যাতে কবরের আজাব দূর হয়, এটি জায়েজ বরং সুন্নত। নাম্বার ১৬, সাদকা তার গ্রহীতা ও প্রদানকারীর জন্য কল্যাণের দোয়া করবে। নাম্বার ১৭, পৃথিবীর কোন মুসলমান সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানের মর্যাদায় পৌঁছাতে পারবে না, তাদের নেকির রশিদ আরশে আজিম থেকে চলে এসেছে, আমাদের কারোর নেকির গ্রহণযোগ্যতার খবর নেই। নাম্বার ১৮, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আস্তানায় হাজিরি দিয়ে তওবা করা কবুলিয়াতের উত্তম উপায়। নাম্বার ১৯, যে সাদকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দ্বারা খয়রাত করানো হয় তা অধিক প্রিয় অর্থাৎ পছন্দনীয়, সাহাবীদের এর উপর আমল ছিল। নাম্বার ২০, গুনাহগার বান্দার জন্য বয়কটই সবচেয়ে ভালো সংশোধন। নাম্বার ২১, সুফিয়া কিরামগণ বলেন, যার অন্তরে নবীর প্রতি শত্রুতা থাকে তার তওবার তৌফিক খুব কমই অর্জিত হয়, প্রায় তার শেষ পরিণতি কুফরের উপর হয়, আল্লাহ পাক আমাদের হেফাজত করুন। নাম্বার ২২, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মক্কায় এবং বসবাস মদিনায়, তবে আগমন প্রত্যেক মুসলমানের হৃদয়ে হয়েছে। যেমন সূর্য চতুর্থ আসমানে অবস্থান করে কিন্তু আলো সারা জগতে ছড়ায়, যেমন সূর্যের সাধারণ ফয়েজ অর্থাৎ আলো সকল স্থানে রয়েছে কিন্তু বিশেষ ফয়েজ বিশেষ স্থানে থাকে, সুতরাং তা খেতে শস্য ফলায়, বাগানে ফুল ফোটায়, বাগানে ফল পাকায়। বাদাকশা, বাদাকশা আফগানিস্তানের একটি রাজ্য যেটার লাল পদরাগ মণি খুব প্রসিদ্ধ। বাদাকশা এর পাহাড়ে পদরাগ ও পান্না তৈরি করে, তেমনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধারণ ফয়েজ অর্থাৎ পয়গাম সকলের নিকটে পৌঁছে, কিন্তু ঈমান শুধুমাত্র মুমিনরাই পেয়েছে। সাধারণ জ্ঞান আল্লাহর বন্ধুদের কবুলিয়াত এবং গাউসিয়াতের সুধা বিশেষভাবে আউলিয়াদের সাহাবিয়াত বিশেষ দলের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাদার উদ্দেশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত অর্থাৎ প্রকাশের সমাপ্তি হয়েছে, আগমন শেষ হয়নি, তিনি সর্বদার জন্য এসে গেছেন। যেমন সূর্যের অস্ত যাওয়াতে তার প্রকাশের সমাপ্তি হয়, অস্তিত্বের নয়। নাম্বার ২৩, অন্য কোন লোকের তো নিজের এবং নিজের সন্তানদেরকে কল্যাণের লোভী হয়, কিন্তু এই রাসূলের রহমত আপন উম্মতের কল্যাণের লোভী। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।